রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারী তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনব, আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা শোনানোর জন্য আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, একটি বিষয় নিয়েছি, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন তেলাওয়াত শ্রবণ করি রাশেদ ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন আসুন আসুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সকলেই ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা কোরআন পাক থেকে তেলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করলাম মাদানী চ্যানেলের সামনে বসি, আর এই তেলাওয়াত শ্রবণ করার আমাদের নসিব হয় আমরা শ্রবণ করি, আল্লাহ তাআলা কবুল করেন, কোরআন মোতাবেক আমাদের জীবন যেন আমরা পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ছোট হোক কিংবা বড় হোক মানুষ, সে নেতা হোক বা অধীনস্থ হোক, কর্মকর্তা হোক বা কর্মচারী হোক, যেই হোক না কেন, মানুষ বলতে মানুষের মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই। হয়তোবা সে জেনে শুনে করে এটা, আবার না জেনে করে। ভুলের মধ্যে জেনে শুনে করার মতো কিছু ভুল আছে, যেগুলো সে জেনে শুনে করে, শয়তানের ধোকায় পড়ে। আর কিছু ভুল আছে যেটা অজানাবশত হয়ে যায়। ভালো করতে চেয়েছি, ভুল যেন না হয় এমন একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু জানি না কখন এই কাজটা হয়ে গেল আমার দ্বারা, ভুল হয়ে গেল আমার দ্বারা, আমি খেয়ালও করতে পারিনি, আমি দেখিও নি, এরকম একটা বিষয় রয়েছে। ভুলের মধ্যে কয়েকটা প্রকার রয়েছে। এক দিনই কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, রিয়াজতের ব্যাপারে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে মানুষের ভুল হয়ে থাকে। আর সেই ভুলগুলো কোন পর্যায়ের ভুল এটাও আমাদেরকে বুঝতে হবে। আর একটা ভুল হলো দুনিয়াবি ক্ষেত্রে, অফিসের কাজ করতে গিয়ে, ঘরের কাজ করতে গিয়ে, বা কোথাও বেড়াতে গিয়ে, কারোর সাথে কথা বলতে গিয়ে, এই একটা পর্যায়ের ভুল আছে। দুইটা দুই রকমের ভুল। এখানে দিনের সম্পর্কে যে ভুলগুলো হয়, নামাজে, কোরআনের পাকের তেলোয়াতে, হজে, উমরাতে, রোজায় যদি ভুলগুলো হয়, তো সেটার মাসালা কি রয়েছে, সেটার জন্য হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ কারিমা রয়েছে, এবং যদি দুনিয়াবি কাজ করতে গিয়ে কোনো ব্যক্তির ভুল হয়, তো সে ভুলগুলো আমরা কোন দৃষ্টিতে দেখি, কিভাবে দেখি আমরা, কিভাবে নেই, এটা আর একটা বিষয় রয়েছে। কিন্তু সবচাইতে মেইন যে কথাটা হলো, ভুল তো মানুষেরই হয়, ভুল আপনার দ্বারা হয়, ভুল আমার দ্বারা হয়, ভুল হবে। আর ভুল কার দ্বারা হয়, যে কাজ করে, যে যে কিছু করতে চায় তার দ্বারা কিছু ভুল হয়। আর ভুলকে মনে গেঁথে না রাখার জন্য, অর্থাৎ অনেক মানুষ আছে না, ভুলটাকে মাথায় রেখে বসে থাকা কি আমার দ্বারা ভুল হয়েছে, এটা আমার দ্বারা সম্ভব না, এই কাজ আমাকে দিয়ে হবে না, কারণ আমার দ্বারা ভুল হয়। তো কোনো কবি নিজের ভাষায় বলেন, শিখছো কোথায়, ঠেকছি যেথায়। অর্থাৎ যেথায় আমার ভুল হয়েছে, যেখানে আমার ভুল হয়েছে সেখান থেকে আমার শেখা শুরু হয়েছে। আজকে আপনি কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে, যে কোনো বিষয়ে ভুল হয়েছে, কোনো না কোনো ব্যক্তি আপনার এই ভুলকে সংশোধন করার জন্য আপনাকে বলেছে কি আপনার এই কাজটা, এই কথাটা, এই আচরণটা, এই বিষয়টা এভাবে না হলে ভালো হয়, আর যদি এভাবে করেন, অর্থাৎ সঠিক পথ সে আপনাকে দেখিয়ে দেয়, এভাবে যদি করেন তবে মনে হয় ভালো হয়। এই যে আপনার ভুলটা সে ধরিয়ে দিল, এখান থেকে আমি শিখছি, যেখানে ঠেকলাম সেখান থেকে শিখলাম। এই যে ভুলকে মনে রেখে ওই সকল কাজকে বন্ধ করে দেয়া, দুনিয়াবি কাজ করতে গিয়ে কিছু ভুল হওয়া, সেটাকে কোনভাবে আমরা দেখি, কোন দৃষ্টিকোণ থেকে দেখি, ইবাদত রিয়াজত দিনের ব্যাপারে যে ভুলগুলো হয় সেগুলোর ব্যাপারে কি হুকুম রয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে সম্মানিত মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রফিক কাদেরী ভাই আমাদের সাথে রয়েছেন, আর নূর হোসেন মুজাদ্দিদি আত্তারি আমাদের সাথে রয়েছেন। আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা রাশেদ ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম হবিব আল্লাহ কি সর তওবা কদম শান হে ইনসান ইনসান ও ইনসান হে নহীঁ ইনসান ও ইনসান
اور ایمان یہ کہتا ہے کہ میری جان ہے یہ۔ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ الہ الا اللہ محمد رسول اللہ، الہ الا اللہ محمد رسول اللہ، الہ الا اللہ الہ الا اللہ محمد رسول اللہ۔ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ، ما فی قلبی غیر اللہ۔ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ، ما فی قلبی غیر اللہ۔ نور محمد صلی اللہ، نور محمد صلی اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ آمنا برسول اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ لا موجودا الا اللہ، لا مشہودا الا اللہ، لا مشہودا الا اللہ۔ لا موجودا الا اللہ، لا مقصودا الا اللہ، لا مقصودا الا اللہ۔ لا معبودا الا اللہ، لا معبودا الا اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ آمنا برسول اللہ۔ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ امرا گناگر بندہ کھوما کرے دو خدا، کھوما کرے دو خدا۔ امرا گناگر بندہ کھوما کرے دو خدا، کھوما کرے دو خدا۔ دیکھو نور نبیر روجا، دیکھو نور نبیر روجا۔ شیطان پوڑی ای کلمہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ آمنا برسول اللہ۔ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ کھل جائے در جنت کے، دوزخ کی سب آگ بجھے، دوزخ کی سب آگ بجھے۔ کھل جائے در جنت کے، کھل جائے در جنت کے، دوزخ کی سب آگ بجھے، دوزخ کی سب آگ بجھے۔ دل سے کوئی ایک بار کہے، دل سے کوئی ایک بار کہے، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ اول و آخر تم اللہ، اول و آخر تم اللہ، ظاہر و باطن تمی اللہ ظاہر باطن تمی اللہ اول و آخر تمی اللہ ظاہر باطن تمی اللہ ظاہر باطن تمی اللہ حافظ و ناصر تمی اللہ حافظ و ناصر تمی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ عرض غلام فقیرے رحمت شادار کمرے رحمت شادار کمرے عرض غلام فقیرے رحمت شادار کمرے رحمت شادار کمرے ذکر قبول کرو ذکر قبول کرو اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ
ماشاءاللہ ماشاءاللہ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করছিলাম এতক্ষণ পর্যন্ত রাশেদ মাদানী ভাই থেকে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি, ভুল তো মানুষেরই হয়। এই কথাটা কিন্তু ছোট বড় আমরা সবাই বলি বা মানিও, ভুল তো মানুষেরই হয়। ক্ষমা কতটুকু করতে শিখেছি আমি? ভুল তো মানুষ করছে, আর বলিও ভুল মানুষ থেকেই হবে, কিন্তু ক্ষমা করার যোগ্যতা আমার কাছে কতটুকু আছে, আমি ক্ষমা কতটুকু করছি। দ্বিতীয় কথা হলো, মানুষের এই ভুলটা গোপন করা শিখছি কি না আমি। ভুল তো মানুষই করে, কিন্তু গোপনও করতে হবে আমাকে। একজন মুসলমান ভাই থেকে কোনো ভুল হয়ে গেল, এটাকে গোপন করার দায়িত্ব আমার। অনেকগুলো বিষয় রয়েছে, হয়তোবা কথাটা ছোট মনে হয়, ভুল তো মানুষেরই হয়, কিন্তু এর মধ্যে অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় লুকায়িত রয়েছে। আমাদের রফিক ভাই আমাদের সাথে আছেন। শুরুতে আমরা রফিক ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করি, এরপর নূর হোসেন ভাই রয়েছেন ইনশাল্লাহ, এরপরে আপনাদের কিছু ফেসবুক পেজে কমেন্টসও পড়ব ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই,
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد আমাদের প্রাত্যহিক জীবনে
জি
আমরা যারা রয়েছি ঘরে কিংবা বাইরে সমাজে হোক কিংবা দেশে অথবা প্রবাসে যে যেখানেই রয়েছি আমরা আমাদের দ্বারা অহরহ কিন্তু ভুল ভ্রান্তি ভুল ত্রুটি
আচ্ছা
হচ্ছেই আর এই ভুল ভ্রান্তি যা কিছু আমরা বলি ভুল ত্রুটি বলি অন্যায় বলি অপরাধ বলি এগুলো আমরা যখনই আমাদের দৃষ্টিগোচর হয় যে হ্যাঁ আমার যে লোকটা রয়েছে প্রতিপক্ষ বা আমার সামনে যে লোকটা রয়েছে
জি
সেই ভুলটা করেছে সেক্ষেত্রে আমার কি করণীয় যিনি ভুল করলেন তিনি যখন জেনেই গেলেন যে আমি ভুলটা করে ফেলেছি
জি
তখন তার কি করণীয় এমন নানান বিষয় রয়েছে সমাজের মধ্যে অসঙ্গতি নানান অভিযোগ অনুযোগ রয়েছে আপত্তি রয়েছে সমাজের মধ্যে যে পারিবারিক জীবনে হোক বা ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে অহরহ আমরা অভিযোগ করে থাকি স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ করছে বাবা মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছে সেই অভিযোগগুলো অনেক সময় একটু অভিমানের সুরে হয়ে থাকে অনেক সময় বলা হয় যে আমি আসলে অভিযোগ করছি না আমি অনুযোগ করছি তো অনুযোগ আসলে এমনই একটা বিষয় অভিযোগ বলি বা অনুযোগ বলি যে সেটা অনেক সময় যখন মানুষ তার ন্যায় নীতির বিপরীতে যখন কোনো কাজ করে ফেলে যা তার করা উচিত ছিল না সেটাকে আমরা ভুল ভ্রান্তি বলি আর ভুলের যে সংজ্ঞা রয়েছে ভুলটা তাকেই বলে যা মানুষ অজ্ঞাতসারে অজান্তে করে ফেলে তার এখানে কোনো ইন্টেনশন থাকে না কোনো উইলিং থাকে না ইচ্ছাকৃতভাবে করে না আর যা ইচ্ছাকৃতভাবে করা হয় জেনে বুঝে যে এটা ভুল আমি এটাই করব তখন সেটা ভুল থাকে না তখন সেটা হয়ে যায় অপরাধ, অন্যায়। তো ভুল ভ্রান্তি কিংবা অন্যায় হোক বা অপরাধী হোক, যদি কেউ করেই থাকে, আমার কি করণীয় রয়েছে?
জি,
ইনশাল্লাহ সে ব্যাপারেও আমরা আসছি। প্রথমে আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে আদর্শময় যে জীবনী রয়েছে তার দিকে একটু ফোকাস করি, সেদিকে আমরা একটু দেখি। কারণ আমরা যখনই কোনো কাজ করি আমাদের জীবনে, তখনই সে কাজটাকে আমরা, যারা মুমিন ব্যক্তি রয়েছে তারা ইসলামের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, ইভেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনীর আলোকে, হাদিস তো সেটাই যেটা কওলি এবং ফেলি, আল্লাহ নবী যেটা পবিত্র মুখ মুবারক দিয়ে যেটা নিঃসৃত হয়েছে, যেটা বের হয়েছে সেটা হচ্ছে কওলি, আর যেটা তিনি বাস্তবিক জীবনে যে কাজটা করেছেন সেটা হচ্ছে ফেলি। তো আমরা তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনের আলোকে সেটাকে মানে তুলনা করি যে আসলে আমি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার ঘটনা আজকের বিষয়ের সাথে, যেটা খুবই সামঞ্জস্যপূর্ণ, যে ভুল তো মানুষই করে থাকে। তো সেক্ষেত্রে একটা চমৎকার একটা হাদিস সহিহ বুখারি শরীফের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি নজরানি চাদর পরিহিত ছিলেন, আর সেই নজরানি চাদরের ধরনটা এমন ছিল, তার আঁচলটা ছিল মোটা, দুই পাশের যে আঁচল থাকে সেটা ছিল মোটা এবং অমসৃণ, খসখসে। আমরা অনেক সময় গায়ের মধ্যে এমন কিছু চাদর গায়ে দিই যেটা, বা কাপড় চোপড় এমন কিছু পরি যেটা খসখসে, মসৃণ নয়, অমসৃণ, তখন সেটা কিন্তু একটু ঘষা লাগলেও বা কেউ একটু যদি হঠাৎ করে কোথাও কোনো কাঁটায় বা কোনো কিছুতে বেঁধে যায় তো আমরা তখন একটু কষ্ট অনুভব করি। তো সেই চাদরটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীরে পরিহিত ছিল। এমন সময় হঠাৎ করে এক বেদুইন, অর্থাৎ গ্রাম্য লোক, গ্রামে যারা থাকে গ্রাম্য লোক তাদেরকে বেদুইন বলা হয়। তো সেই বেদুইন ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাদর মুবারক পিছে দিয়ে টেনে ধরল। এতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কষ্ট পেলে, তার গর্দান মুবারক যে রয়েছে সেখানে আঁচড় লাগলো, সেই নজরানি চাদরের অমসৃণ অংশটুকু। অনেক সময় দেখবেন আপনি হাতে যদি কোনো দড়িও থাকে, রশিও থাকে, কেউ যদি হঠাৎ করে টান দেয় তখন কিন্তু ওই জায়গাটা কি হয়ে যায়, আঁচড়ে যায়, আঁচড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুরে তাকালেন পিছনে, মুচকি হাসলেন,
আহা,
আর ওই বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা প্রদত্ত যে মালে গনিমত রয়েছে সেখান থেকে আপনি আদেশ দিন যেন আমিও কিছুটা পাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখুন তখন তিনি কি করলেন, আল্লাহ নবীর তখন সেখানে তিনি কি আচরণ করলেন। যারা আজকে আমরা মাদানী চ্যানেল টিভি সেটের সামনে রয়েছি, কি অমুসলিম হই কিংবা মুসলিম, আমরা একটু এই ঘটনাটাকে নিজের বিবেকের আলোকে আমরা একটু চিন্তা করি যে সেখানে যদি আমি থাকতাম আমি কি করতাম। যে কেউ আমাকে আঘাত দিয়েছে, সেটা জেনেই হোক কিংবা না জেনেই হোক, সেটা তো পরে আমরা চিন্তা করি যে হয়তো লোকটা জেনে করেনি, অজান্তেই করেছে, তো আমি কি করতাম। আর আল্লাহ নবী কি করলেন, আল্লাহ নবী সেই লোকের দিকে মুচকি হাসলেন,
আল্লাহ আল্লাহ,
ফিরে তাকিয়ে মুচকি হেসে বললেন, আদেশ করলেন যে একে বাইতুল মাল থেকে কিছু তাকে দিয়ে দাও,
আল্লাহ আল্লাহ,
তার চাহিদাটা পূরণ করে দাও,
আল্লাহ সুবহান।
এবং ওই ব্যক্তিকে আল্লাহ নবী কি করলেন, ক্ষমা করে দিলেন,
সুবহান।
বুখারী শরীফের মধ্যে এসেছে। তো আমরা এখানে কি করতাম, অনেক সময় দেখা যায় জাকির ভাই, যে কোনো মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে চলতে ফিরতে দেখা যাচ্ছে যে একটু পায়ে পা দিয়ে লেগে গেল, কিংবা পায়ের ওপর কেউ পাড়া দিয়ে বসলো, তো ব্যথা তো লাগে। অনেক সময় যে ব্যক্তি পায়ে পাড়া দিল তার দেখা যায় জুতার যে তলিটা থাকে, যেটাকে আমরা হিল বলি, সেটা শক্ত হয়ে থাকে। অনেক সময় পায়ের মধ্যে পড়লে আমরা প্রচণ্ড ব্যথা পাই, আর এই শীতকালে যদি পায়ের মধ্যে পাড়া পড়ে তাহলে তো কোনো কথাই নেই, এত ব্যথা লাগবে। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করি, তাকে ভৎসনা করি, তিরস্কার করি, গালমন্দ করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার আলোকে আমরা যদি দেখি যে হ্যাঁ আমার কষ্ট লেগেছে, আমি কি বলবো না, তখন কি বলাটা কি অপরাধ হবে? আচ্ছা, এক্ষেত্রে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা কেন করলেন, ক্ষমা করার কি কারণ রয়েছে? দেখুন, মুস্তাদে ইমাম আহমদ শরীফ কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে।
আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে আপনি যদি কাউকে ক্ষমা করেন, আপনি কিন্তু কিয়ামতের দিনে ক্ষমা প্রাপ্ত হবেন। আপনি যদি কারোর প্রতি দয়া করেন, আপনাকে দয়া করা হবে,
দয়া করা হবে।
এখন আমি যদি চাই যে কাল কিয়ামতের দিনে আমাকে ক্ষমা করা হোক, আমিও তো গুনাহগার,
আর এটা চাই না কে,
আমিও তো কত ভুল করি, আমি তো কত অন্যায় করি, একটু যদি আমরা চোখটা বন্ধ করে নিজের ক্যালকুলেট করি,
রাইট,
যে আমি কত ভুল করি, আমি কত অপরাধ করছি, অন্যায় করছি, আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে
দিচ্ছেন,
আমি তওবা করছি, আল্লাহ তাআলা ক্ষমা করে
দিচ্ছে।
তো সেক্ষেত্রে একজন মানুষ আমার সাথে অন্যায় করলো, অপরাধ করলো, আমি কি তাকে ভুল ক্ষমা করতে পারি না? আর আপনি যে কথাটা প্রথমেই বললেন যে ভুল সেই করে যে কাজ করে, এটার উদাহরণটা এভাবেও আমরা নিতে পারি যে যে ঘোড়া আপনার দৌড়ায় সেই ঘোড়াই কিন্তু হোঁচট খেয়ে পড়ে,
হোঁচট খাবে,
আর যে ঘোড়া আস্তাবলে দাঁড়িয়ে থাকে সে ঘোড়া কিন্তু জীবনেও পড়ে,
হোঁচট খাবে না।
তো যে ব্যক্তি চলছে, কাজ করছে, তার দ্বারা ভুল হয়। আমার অধীনে যে রয়েছে, আমার স্ত্রী হোক, আমার কর্মচারী হোক, আমার সন্তান সন্ততি হোক, সে যদি কোনো ভুল করে বসে, আমার উচিত হচ্ছে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে বুঝিয়ে বলা যে বাবা এই কাজটা করো না।
জি জি, হ্যাঁ,
আমি তো ক্ষমা করে দেব আমি বাবা, কিন্তু কোনো অপর লোক সে যদি কখনো দেখে তাহলে সে কিন্তু তোমাকে তিরস্কার করে বসবে, সে ক্ষমা করুক বা না করুক সেটা তার ব্যাপার, কিন্তু এই ভুলটা করো না। সন্তান সন্ততি অনেক সময় ঘরের মধ্যে ভুল ভ্রান্তি করে থাকে, তখন আমরা তাদেরকে কিন্তু বোঝাই, মেয়ে হলে বোঝাই যে দেখো একদিন তোমার বিয়ে হবে, তুমি পরের ঘরে
যাবে,
আজকে আমি বাবা, আমি মা, আমি তোমাকে এটাকে কি করলাম, ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখলাম। সেই পরিবারে, যেই পরিবারে তুমি যাবে, তারা তো ভুল ভ্রান্তি নাও ক্ষমা নাও করতে পারে, তো তুমি আগে থেকে নিজেকে সংশোধন করে নাও। আসলে এই যে ইসলামের একটা চমৎকার
সৌন্দর্য,
একটা নির্দেশনা, যে আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্ম ডেফিনেটলি ইসলাম শান্তির ধর্ম, আর তার অন্যতম একটা নিদর্শন হচ্ছে ক্ষমা মার্জনা ইসলামের মধ্যে। কারণ ইসলামের যতগুলো সৌন্দর্য রয়েছে, যতগুলো সুন্দর দিক রয়েছে, তার অন্যতম একটা দিক হচ্ছে ক্ষমা মার্জনা।
সুবহানাল্লাহ,
যে কোনো মুসলমান যখন ভুল করে তার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখা দেখা। যখন আমাদের ঘরে ছোট বাচ্চারা 1.5 বছর বা 2 বছর বয়সে তারা হাঁটা শুরু করে, 1 পা 2 পা 3 পা করে হাঁটে, বাচ্চারা দেওয়াল ধরে ধরে হাঁটার চেষ্টা করে, খাট ধরে ধরে হাঁটার চেষ্টা করে, একটু হাঁটে আবার পরে যায়, একটু হাঁটে আবার পরে যায়। কেন পরে? তার থেকে একটু ভুল হচ্ছে, এখন সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তার পাগুলো শক্ত না, আর সে যেটা ধরছে সেটা ধরে সে রাখতে পারতেছে না, পরে যায়। তো এই যে পরে যায় আবার উঠে দাঁড়ায়, পরে যায় আবার উঠে দাঁড়ায়, ভুল হতে হতে দেখা গেছে 4 বছর বয়সে বা 5 বছর বয়সে আপনার সন্তানটি সুন্দর মতো সে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, তখন সে হাঁটার একটা কোয়ালিটি পায়। তো যখন কোনো ব্যক্তি শুরু করে বা কাজ করে তখন তার দ্বারা ভুল হয়, আর যদি নিজের সন্তানের ব্যাপারে হয় তখন তো এটা আরও আমাদেরকে সুন্দর মতো নিতে হবে। আপনার সন্তানকে আপনি কোনো একটা কাজ দিলেন, তেলোয়াত করতে দিলেন, আমি এদিকটাই নিলাম, এই দিকটা নিয়ে কথা বলি, সন্তানকে তেলোয়াত করতে দিলেন, আপনার সন্তান আপনার সামনে তেলোয়াত করছে, সূরা ফাতিহার তেলোয়াত করছে, সে ভুল 2-3 বার জায়গাতে ভুল করলো তেলোয়াত করতে গিয়ে। এখন যদি আপনি তাকে ধমক দেন, বুঝাননি আপনি ধমক দিয়েছেন, কোরআনে পাকের তেলোয়াত করতে জানো না, এত বড় হয়ে গিয়েছো, এত কিছু পারো, কিন্তু সূরা ফাতিহা তেলোয়াত করতে পারো না, তোমাকে দ্বারা কিছু হবে না। ভুলটাকে সংশোধন না করে আপনি তার সাথে কী করছেন? হ্যাঁ, আচরণ করার কারণে ভবিষ্যতে কখনো কোনো দিন সে কোরআনে পাকের তেলোয়াতের জন্য আপনার সামনে সে বসবে না, কেন বসবে না, ওই ওই কথাটা তার মনে পড়ে যাবে, আমি তো একদিন বসছিলাম বাবার সামনে, বাবা আমার এই ভুলটাকে কীভাবে দেখেছেন, আমার ভুল তো সংশোধন হয়নি, আরও ধমক দিয়েছে। ভয়ে লজ্জায় সে আপনার সামনে দ্বিতীয়বার কোরআনতে লত করতে বসবে না। আর যদি আপনি এই বিষয়টাকে সুন্দর মতো দেখতেন, ভুলটাকে সংশোধনের নিয়তে নিতেন, সূরা ফাতিহার তার যেই যেই জায়গাতে ভুল হয়েছে ওই ভুল জায়গাতে আপনি যদি তেলোয়াত করতেন আর তাকে শোনাতেন যে দেখো আমার তেলোয়াতটা একটু তোমার কেমন লাগে, তুমি কিভাবে নিচ্ছ এটা, তখন আপনার সঠিক তেলোয়াতটা শুনে সন্তান এটা সঠিক হয়ে যেত। যদি সন্তানের ব্যাপারে ভুল হয় তখন আমরা সেটা কিভাবে নিলাম, আর অপর অপর ব্যক্তির ভুলগুলো আমরা কোন দৃষ্টিতে দেখি। ভুল মানুষ দ্বারা হবে, ভুল আপনার দ্বারা হয়, আমার দ্বারা হয়, হয়তো আপনার মাথার উপরে কারো হাত নেই বিদায় আপনার ভুলগুলো কেউ দেখে না, আর ভুলগুলো কারো চোখের সামনে পড়ে না, যারা আছে আপনার অধীনস্থ তারা আপনার ভুলগুলো দেখাতে পারে না, বলতে পারে না। এই জন্য মনে করিয়েন না কি আমার কোনো ভুল নেই, ভুল সবার আছে, ভুল আপনার আছে, ভুল আমার আছে। কিন্তু যখন ভুলগুলো কেউ ধরিয়ে দেয় আমাদের, ভুলগুলো যখন দেখিয়ে দেয়, তখন ওই মুহূর্তে যখন ভুলটা দেখিয়ে দেয় ওই মুহূর্তে বেশিরভাগ লোকের মানে অবস্থাটা ঠিক থাকে না, সে মনে করে আমার ভুলটা কেন দেখালো বা আমার এই জায়গাতে ভুল নাই। বেশিরভাগ মানুষ নয় ছয় করে সেখান থেকে পার হওয়ার চেষ্টা করে, নিজের ভুলটা যে আছে সেটাকে স্বীকার করতে।
বুদ্ধিমানের কাজ নয় নিজের ভুলটাকে স্বীকার করে নেওয়ার মাঝেই আমি মনে করি যে এটা এর মধ্যে একটা বড়ত্ব রয়েছে, মহানুভবতা। যেমন আপনি শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের দিকে,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
যে তাকে, কারণ তিনিও মানুষ, তিনি যখন কোনো ইবারাত, কোনো ঘটনা বা কোনো কিছু যখন বর্ণনা করতে গিয়ে তার কোথাও কোনো বিচ্যুতি ঘটে, মানে একটু স্লিপ অফ টাং হতেই পারে মানুষের একটু, তখন কিন্তু পাশাপাশি ওনার যে মুরিদিন যারা রয়েছেন, সম্মানিত মুরিদিন যারা, তারাও তো মুফতিয়ানে কেরাম আলিমেদিন তার পাশে বসে থাকেন, যাদেরকে আমির আহলে সুন্নাত গড়ে তুলেছেন নিজের হাতে, সে মুফতিয়ানে কেরাম আদবের সাথে সম্মানের সাথে আমির আহলে সুন্নাতের ভুলটাকে তার সামনে উপস্থাপন করেন, রেখে দেন, তখন আমির আহলে সুন্নাতের কোরবানজান তার ব্যক্তিত্বের প্রতি, তার পার্সোনালিটির প্রতি, মানে এমন একটা পার্সোনালিটি যেটা সত্যিকার অর্থে আমি আমার চোখ দিয়ে আমি দেখিনি আমার এতটুকু বয়সে, যে ব্যক্তি এত সুন্দরভাবে ভুল মেনে নেন হাসি মুখে এবং সেটাকে রুজু করে নেন। তো আমির আহলে সুন্নাত সেই ভুলটাকে তিনি কবুল করে নেন এবং তিনি সেটা স্বীকারও করেন যে এখানে আমার ভুল হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড়, আমরা যারা অনুসারী রয়েছি, শিষ্য রয়েছি, মুরিদ রয়েছি, যাই বলি না কেন, তো পীর, পীর মানে হচ্ছে শিক্ষক, পীর মানে হচ্ছে আমরা শায়খ বলি, পীর বলি, মুর্শিদ বলি, যা কিছুই বলি, তো পীর মুরিদকে শিক্ষা দিয়ে থাকেন। এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে ভুল হলে এটাকে কি করো,
মেনে নাও,
কবুল করে নাও,
মেনে নাও,
এবং এর মধ্যেই কিন্তু বিবাদটা শেষ হয়ে যায়। আর যদি কেউ ভুলটাকে না মানে
তর্কে,
তখন কিন্তু তর্কে তর্ক সৃষ্টি হয়ে যায়, সেখান থেকে ফিতনা সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয়, একসময় দেখা যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
জি জি জি, অনেক সময় হয়ে গিয়েছে। আমরা নূর হোসেন ভাইয়ের কাছে একটু পরে আসবো, আগে রাশেদ ভাই থেকে ইনশাল্লাহ তাআলা আমরা কালাম শ্রবণ করি, এরপর নূর হোসেন ভাই থেকে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি রাশেদ ভাই, আমাদেরকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন।
তব তরে সৃজন গো প্রিয় নবী, তব তরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী, তব তরে সৃজন গো প্রিয় নবী, তব তরে সৃজন অগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, 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 দাও না সিক্ত নয়ন অগো প্রিয় নবী, দাও না সিক্ত নয়ন অগো প্রিয় নবী, তব তরে সৃজন অগো প্রিয় নবী, তব তরে সৃজন অগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী, পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু তব সম্মান এমন অগো প্রিয় নবী তব সম্মান এমন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী খুশি করো তুমি মোরে গোলাম বনে খুশি করো তুমি মোরে গোলাম বনে খুশি করো তুমি মোরে গোলাম বনে খুশি হবে এমন অগো প্রিয় নবী খুশি হবে এমন অগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী করো এমন দয়া হে রসূলে খোদা করো এমন দয়া হে রসূলে খোদা করো এমন দয়া হে রসূলে খোদা দাও না পাপ মুক্ত মন অগো প্রিয় নবী দাও না পাপ মুক্ত মন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় বিপদ আপদ আমার যেন সব দূর হয় বিপদ আপদ আমার যেন সব দূর হয় বিপদ আপদ আমার যেন সব দূর হয় কর দয়া এমন অগো প্রিয় নবী কর দয়া এমন অগো প্রিয় নবী কর দয়া এমন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী তব তরে সৃজন অগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী কবর আলোকিত করো তুমি আমার ইয়া রাসূলুল্লাহ মে কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা আ জানা ইমদাদ মেরি করনে আ জানা মেরে আকা রোশন মেরি তুরবত কো এ নূর শাহ করনা জব বক্ত নজায়ে দিদার আতা করনা কবর আলোকিত করো পরালোকিত কর তুমি আমার, রেখো তোমার চরণ ওগো প্রিয় নবী, রেখো তোমার চরণে ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন অগো প্রিয় নবী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করছিলাম, আর আজকের বিষয় নিয়েও আমরা আলোচনা কিছু শুনছি, আরও শুনবেন ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে। ভুল তো মানুষেরই হয় নূর হোসেন ভাই,
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়,
রাইট?
তো আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, কর্মক্ষেত্র বলেন, প্রতিটি পর্যায়ে আমরা যখন মানুষের সাথে মেলামেশা করি, তখন হয়তোবা অনেক সময় মানুষের রূঢ় কটু কথা, অশালীন আচরণ, বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে অনেক সময় কষ্ট পেয়ে থাকি অথবা কষ্ট দিয়ে থাকি,
রাইট?
এখন এই প্রেক্ষাপটে গিয়ে আমাদের অনেক সময় কি হয়, উভয়ের সাথে মতের অমিল হয়, আর এই অমিল হওয়ার কারণে যদি আমার মধ্যে ক্ষমা মার্জনা করার মন মানসিকতা না থাকে, তাহলে একটা সময় গিয়ে এই মতের অমিলের কারণে, মতানৈক্যের কারণে সংঘাত অথবা দূরত্ব সৃষ্টি হয় মানুষের মধ্যে, আর যেটা খুবই আমাদের একটা দোষনীয় গুণ বলা যেতে পারে এটা। তো ক্ষমা করার বিষয়টা চলে আসে, কেননা আজকের বিষয়টা রেখেছি আমরা মানুষ মাত্রই ভুল হয়। তো এটা যদি আমরা সিরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা দেখি, তাহলে আমরা সঠিক দিক নির্দেশনা পাই। প্রথমে আমার রফিক ভাই খুব সুন্দর একটি ঘটনা বলেছেন হাদিসের আলোক থেকে। যদি আমরা ব্যক্তিগত প্র্যাকটিক্যালি আমাদের জীবন ব্যবস্থাটা দেখি, তাহলে আমরা এরকম অসংখ্য আমরা দেখতে পাই যে মানুষের দ্বারা ভুল হয়, কিন্তু আমরা কি এর ফলপ্রতি আমরা দেখাই বিপরীতে। একটি ঘটনা বলবো যার মাধ্যমে আজকের বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা যেতে পারে। বর্ণিত আছে, কথিত আছে একটি ঘটনা এরকম, এক লোক খাবার খেতে বসলো, তারপরে খাবারের মধ্যে দেখলো তার স্ত্রী অতিরিক্ত লবণ দিয়ে ফেলেছে। তো স্বাভাবিকতরই যখন খাবার মন মতো না হয়, আমাদের মধ্যে রাগ চলে আসে, কেননা নিজের উপার্জনের টাকা দিয়ে বাজার করে যদি একটু মন মতো নাই খেতে পারলাম,
সারাদিন পরিশ্রমের পরে খাওয়ার জন্য ঘরে আসি,
তো সেটাও যদি মন মতো না
হয়
তো রাগ চলে আসে। এখন আমরা কি রাগকে দমন করতে পারি কি পারি না, এটা হচ্ছে দেখার বিষয়। আর যদি দমন করতে না পারি, এটার ফলশ্রুতি কি? আর যদি পারি, তাহলে এটার ফলশ্রুতি কি? এই ঘটনা থেকে আমরা জানি। তো সেই লোক যখন তার মধ্যে রাগ চলে আসলো, তার মধ্যে চিন্তাভাবনা আসলো যে আজকে আমি আমার স্ত্রীকে, তাকে তার অপরাধের জন্য শাস্তি প্রদান করব।
আহা!
তো সে এটার এই খেয়ালের মধ্যে তার আরেকটা খেয়াল সাথে সাথে চলে আসলো, আচ্ছা আমি যে খেয়াল করলাম যে আমার স্ত্রীর এই ভুলের কারণে তাকে শাস্তি প্রদান করব, আমি তো আমার মালিকের দরবারে অসংখ্য ভুল অসংখ্য অপরাধ করে থাকি, আজকে যদি আমি আমার স্ত্রীকে এই অপরাধের কারণে তাকে শাস্তি প্রদান করে থাকি, আল্লাহ না করুক কাল কিয়ামতের ময়দানে আমার ভুলের কারণে, আমার স্ত্রীকে শাস্তি প্রদানের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে, তাহলে আমার অবস্থায় হবে কি? আরে দুনিয়ার মানুষের পাকড়াও তো সামান্যতম হয়ে থাকে, কিন্তু মালিকের পাকড়াও তো দুনিয়ার পাকড়াওর মতো হবে না, এটা তো ভয়ানক পাকড়াও হবে। তো সে যখন এইভাবে চিন্তা করতে লাগলো যে আমার স্ত্রীর ভুল যদি আমি আজকে ধরি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি হয়তো বা ফেঁসে যাবো, তো এটা খেয়ালে খেয়ালে তিনি তার স্ত্রীকে ওই খেয়ালের মধ্যেই তাকে মাফ করে দিল,
ক্ষমা করে দিল।
তো ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, দুনিয়া থেকে গত হয়ে গেল, তো কেউ তাকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পর তাকে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন, তখন সেই ব্যক্তি বলল আমার দুনিয়াবি যেই কর্ম ছিল, যে পাপ ছিল, অপরাধ ছিল, এটার জন্য আমার শাস্তি অবধারিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বললেন হে আমার বান্দা, তুমি দুনিয়াতে যে কাজ করেছো এই কাজের জন্য তোমার শাস্তি অবধারিত ছিল জাহান্নাম, কিন্তু তুমি একদিন তোমার স্ত্রীকে একটি ভুল করেছিল, খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়েছিল, কিন্তু সেটাকে তুমি আমার ভয়ে আমার পাকরাওর ভয়ে তোমার স্ত্রীকে সেদিন ক্ষমা করে দিয়েছিলে, আর আমার বান্দিকে ক্ষমা করা দেওয়ার কারণে আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম।
আল্লাহ আল্লাহ।
তো এখানে এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে ক্ষমা করে দেওয়া
অনেক বড় মহৎ,
অনেক বড় মহৎ গুণ। হাদিসে কারিমা রয়েছে, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যেটার মাধ্যমে আমি জান্নাত পেয়ে যাব। তো জান্নাতের আকাঙ্ক্ষা তো সবাই আমরা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগকে থামাও, রাগকে দমন করো, তাহলে জান্নাত পেয়ে যাবে।
সুবহানাল্লাহ।
তো ভুল আমাদের পরিবারের মধ্যে, আমাদের স্ত্রী সন্তান যারা আমরা কর্তা হিসেবে থাকি, আমাদের স্ত্রী সন্তানের মাধ্যমে ভুল হয়ে যায়। স্ত্রীদের অনেক সময় কাজকর্মের মধ্যে ভুল হয়, তাদের একটু জ্ঞান বুদ্ধি কম থাকে, কথার মধ্যে ভুল হয়। তা আমাদের সন্তানরা ছোট থাকে তখন কথার মধ্যে ভুল হয়, তখন যারা একটু বয়স বেড়ে যায় আস্তে আস্তে তাদের চলাফেরা কথাবার্তায় ভুল হয়। এখন প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের কর্মক্ষেত্রে বলি, একই সাথে আমরা কর্মস্থলে থাকি, অফিস কলিগ, তার মাধ্যমে ভুল হতে পারে,
হতে পারে।
এখন আমার চলাফেরা জীবনের মধ্যে যে মানুষগুলো আমার সামনে ভুল করতেছে, তো আমি কি তার ভুল অপরাধ ধরে বসে আছি, নাকি আমি তাকে ক্ষমা করে দিচ্ছি?
আমি একটা কথা বলি নূর হোসেন ভাই, সেটা হলো গিয়ে যখন আমি ছোট ছিলাম এইরকমের বয়স, বা তিন বছর বা চার বছর, মানে কিছু কিছুর উপরে হাত দেওয়া, কিছু ধরা, গ্লাস ধরা, জগ ধরা, এরপরে বড়দের বই কলম ধরা, এই বয়সের যখন হয় উঠে বাচ্চারা, প্রতিদিন কত হাজার ভুল করেছি আমি। মা বাবা নীরবে তা সহ্য করেছে, নীরবে সহ্য করেছে। এমনও হয়েছে কি যখন তিন বছর সাড়ে তিন বছর বয়স, টি টেবিলে গ্লাস রাখা ছিল, কাঁচের গ্লাস, ধরতে গেলাম অবুজ
অবুজ
পরে গেল, পাকার উপরে ফ্লোরে পরে গিয়ে গ্লাসটা ভেঙে গেল। মা এসে কিন্তু কখনো একটা ধমকও দেয়নি, ভুল তো সন্তান করেছে। আর এমন একটা বয়স বোঝানোরও সময় নাই,
সময় নাই,
কি বুঝাবে তাকে, কি বুঝবে সে? এরপরে না জানি প্রতিদিন আমরা এরকম কত শত ভুল করেছি, যখন মা বাবার ঠিক ওই বয়সে এসে পৌঁছেছে। কোন বয়সে?
বৃদ্ধ বয়স।
হ্যাঁ, এটাকে শিশুদের মতো বলা হয়। ওই বয়সে যখন এসে পৌঁছেছে, কোন এক ব্যক্তি বলেন কি যখন বাবার সাথে গাড়িতে কোথাও যেতাম, রিস্কায় উঠতাম বা কোথাও হেঁটে যেতাম, তো বাবাকে হাজারো প্রশ্ন করতাম, বাবা ওইটা কি? বাবা উত্তর দিত,
একই প্রশ্ন বারবার করতাম,
বারবার করতাম, বাবা ওইটা কি? বাবা আবার উত্তর দিত, বাবা ওইটা কি? উত্তর দিত। হাতে যদি মোবাইল, বাবা এটা কি মোবাইল? আবার জিজ্ঞেতাম এটা কি মোবাইল? আবার জিজ্ঞেতাম এটা কি? বাবা মা বিরক্ত হতেন না, বাবা মা বারবার উত্তর দিতেন, বারবার উত্তর দিতেন, বারবার উত্তর দিতেন। আর যদি মা বাবা বয়স হয়ে যায়, বয়সের কারণে একটু ভুল করে দেয়, একটু ভুল করে দেয়, হয়তো চোখে কম দেখে, বয়সের কারণে চোখের জ্যোতি কমে গেছে, মা গ্লাসটা টেবিলে রাখার চেয়েছিল, টেবিলে রাখতে চেয়েছিল, মা চোখে কম দেখার কারণে সেই টেবিলটা, গ্লাসটা টেবিলে না রেখে মা ভুলবশত ছেড়ে দিয়েছে, জমিনে পড়ে গেছে, ফ্লোরে পড়ে গেছে, গ্লাসটা ভেঙে গেল, তখন আমাদের আচরণ কেমন হয়ে যায়? শত ভুল তো ছোটবেলায় আমিও করেছি। আজকে মা বাবা বয়স হয়ে যাওয়ার কারণে, তাদের থেকে ছোটখাটো ভুল হওয়ার কারণে আমাদের আচরণটা কেমন হয়ে যায়, ভুলগুলো আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখি, এগুলো চিন্তা করা উচিত যে আমাদেরও তো ভুল হয়েছে।
আমার আল্লাহ রাসূলের দরবারে আমরা তো চিন্তা করি না যে একবার দুইবার ভুল করে তাকে তৃতীয়বার আর মাফ করা যাবে না,
বলে অনেকে বলে
ভাই একবার ভুল করেছো, ক্ষমার দৃষ্টিতে দেখেছি, অনিচ্ছাকৃত করেছো, মাফ করে দিয়েছি, কিন্তু বারবার তো এক ভুল তোমার দ্বারা হওয়া সম্ভব নয়। খাদিমকে আমি কতবার ক্ষমা করব, তার অধীনস্থ যে থাকে তাকে আমি কতবার ক্ষমা করব, করলেন কোন উত্তর না দিয়ে চুপ রইলেন। দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, আল্লাহ রাসুল চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তখন ইরশাদ করলেন, প্রতিদিন 70 বার তাকে তুমি,
আল্লাহ আল্লাহ আল্লাহ।
সেই হাদিসের আবার ব্যাখ্যাও আছে, এখানে বিষয়টা হচ্ছে যে ইচ্ছায় না অনিচ্ছায় যদি ভুল করে, বারবার তাকে 70 বার তাকে ক্ষমা করে দেব। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এই হাদিসের ব্যাখ্যা দেন যে আরবিতে মূলত 70 যে সংখ্যাটি সেটাকে আধিক্যতা বোঝায়, যে বারবার, অসংখ্যবার, এটাকে বোঝানোর জন্যই 70 সংখ্যাটি ইউজ করা হয়। তো এইভাবে যদি আমরা দেখি যে প্রযোজ্য হবে ওই ক্ষেত্রে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে করে থাকে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যে ভুল হয়ে থাকে সেটার ক্ষেত্রে নয়। আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ ব্যক্তিগত মালিকানা এর মধ্যে অধীনস্থ রয়েছে, অথবা শরীয়তের কোনো ভুল সে করে রয়েছে, অথবা রাষ্ট্রীয় সামাজিক ভুল তার দ্বারা হয়ে থাকে, এই ক্ষেত্রে বলা হয়েছে হাদিস শরীফ ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান বলেন যে এইসব কর্মকাণ্ডে যারা জড়িতভাবে হয় এবং ভুল করে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষমা পাওয়ার যোগ্য নয়,
এমন ভুল যেন আমাদের
এমন যদি
না হয় এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। দর্শকের কিছু কলের দিকে যাবো এই মুহূর্তে, আমরা কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কে কোথা থেকে আমাদেরকে কল করেছেন, জি দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোনাব তারিক, কলগঞ্জ থেকে বলছি। মাদানী চ্যানেল দেখতেছি, আমরা একটা নাত শরীফ শুনতাম, গুনাহ হয়ে যায় না যে আমারই অভ্যাস।
একটা নাত শরীফ শুনবার চাম রাশেদ ভাই, একটা সময় শুনাইবাম আমাদেরকে একটা নাত শরীফ ইনশাআল্লাহ তাআলা। দর্শকের অনুরোধ, ইনশাআল্লাহ তাআলা শোনাব। পরবর্তী কল দেন।
শোনাবো,
সাথে থাকুন। পরবর্তী কল।
আমি মনোরম বলছিলাম গাজীপুর থেকে। মাদানি চ্যানেলটা আমি খুব ভালোবাসি, আমার পরিবার সহ সবসময় মাদানি চ্যানেলকে ভালোবাসি এবং দেখি। আমি আমার
প্রতিদিন
আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান করে দেখি, এই জন্য আজকের প্রথম দেখে আমাদের খুব ভালো লাগছে। জাকির ভাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা।
মাশাআল্লাহ, শুকরিয়া ভাইয়া সাথে থাকার জন্য, মোবারকবাদ আপনাকে। আমাদেরকে নূর মোহাম্মদ আত্তারি ভাই নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, মাদানী চ্যানেল দেখছি, খুব ভালো লাগছে। জাকির ভাই আমার একটি অনুরোধ, আমি একটি নাচ শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন, আমার নাম তানবীর, আমাকে একটি নাচ শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা শোনাবো। সবসে আলা আলা আমারা নবী এই নাটটি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন শোনানোর চেষ্টা করব। আরেক ভাই আমাদেরকে এসএমএস করেছেন রংপুর থেকে, বাদশা আত্তারি, তিনি বললেন আমি এক মাসের মাদানী কাফলায় আছি, মাদানী চ্যানেল দেখি, সবসময় দোয়া করবেন আমাদের জন্য। দর্শক শ্রোতার অনুরোধ ছিল কিছু কালামের শুনবো, আরও কিছু আলোচনা করার পর এরপরে রাশেদ ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনবো। রাশেদ ভাই ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই,
ভুল ভ্রান্তি যখন মানুষ করে তো সেক্ষেত্রে আমি যদি ক্ষমা করেই দিই তাতে আমার কোনো ক্ষতি হবে না,
হবে না।
আর যেটা আগেই বলেছি, ক্ষমা যদি না করি তখন কি হবে? যেমন মুসনাদে ইমাম আহমদ কিতাবের মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম ফকরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না। কাল কিয়ামতের দিনে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেদিন কেউ কাউকে চিনবে না,
রাইট?
সেদিন না বাবা সন্তানকে চিনবে, না মা সন্তানকে চিনবে, প্রত্যেকেই নিজেকে উদ্ধারের জন্য ব্যস্ত থাকবে, নিজের নাজাতের জন্য ব্যস্ত থাকবে। সেই কঠিন দিনে যদি আমি চাই যে আমার রব তাআলা আমাকে ক্ষমা করে দিক, তাহলে দুনিয়াতে এই যে যারা ভুল ত্রুটি করছে, আমি তো এটাও বলি যে কেউ যদি ইচ্ছাকৃতভাবেও করে, শরীয়তের ফয়সালা আলহামদুলিল্লাহ মাথার উপরে, কেউ যদি ইচ্ছাকৃতভাবেও আমার ক্ষতি করে আর আমি যদি তাকে ক্ষমা করে দিই,
সেই
ক্ষমা করে দিলে সেখানে আমার কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তার থেকে যে ইচ্ছাকৃতভাবেই আমার ক্ষতি করছে তার থেকে আমি একটু দূরত্ব বজায় রেখে চললাম, যদি আত্মীয় হয় তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না, সালাম কালাম বজায় রাখবো। এমনও কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের দ্বারা আপনার ক্ষতি হয়ে থাকে, সে অহরহ আপনি ইচ্ছাকৃতভাবে বলেন বা অনিচ্ছাকৃতভাবে বলেন, সে আপনার মান সম্মান নিয়ে খেলা করছে, সে আপনাকে গালমন্দ করছে, সে আপনার গীবত করছে, পরনিন্দা করছে, চুগলঘুরি করছে, আপনার কথা নিয়ে আরেকজনের কাছে লাগাচ্ছে, আত্মীয় এক আত্মীয়ের কথা নিয়ে আরেক আত্মীয়ের কাছে লাগাচ্ছে। তো এই ধরনের মানুষকে কখনো বুঝিয়ে রাস্তায় আনা যায় না বা যাচ্ছে না, এমন ক্ষেত্রে কি করা? এমন ক্ষেত্র আপনি তাকে ক্ষমা করে দিন, কেননা আপনি লাভবান হবেন। তবে উচিত হলো তার সাথে আপনার ব্যবহার কেমন হওয়া চাই তার থেকে আপনি কিছুটা দূরত্ব বজায় রাখেন,
রাইট?
একেবারে সম্পর্ক ছিন্ন করে দিয়েন না, বাস কিছুক্ষণ একটু পজ দেন, রিলেশনশিপের মধ্যে একটু পজ দেন, একটু দূরত্ব বজায় রাখেন, কেননা একটু দূরত্বে থাকতে হবে। অনেক সময় দেখবেন গাড়ি যখন চলে, বড় বড় যে হেভি ভেহিকেলগুলো রয়েছে তার পিছনে লেখা থাকে 10 হাত দূরত্ব বজায় রাখুন। তার মানে কি, আপনার বাহনটা হচ্ছে ছোট, তার বাহনটা বড়, সে যদি ব্রেক করে ব্রেকটা কন্ট্রোল করতে সময় লাগবে, আপনি একটু দূরে থাকুন,
দূরে থাকুন,
তো এমন বাহন থেকে একটু দূরে থাকতে হবে। তো এমন আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা একটু বাঁধ ভাঙা, যারা কোনো লিমিটেশন বোঝে না, সীমাবদ্ধতা বোঝে না, আত্মীয়র বন্ধন রক্ষা করতে জানে না, এদের থেকে একটু বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলা উচিত। তবে সম্পর্ক আমি মনে করি ছিন্ন করা উচিত না, কেননা হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল মুজামুল আওসাত লিত্তাবারানি কিতাবের মধ্যে এসেছে যে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ অতি সহজভাবে নেবেন। জাকির ভাই,
জি,
অতি সহজভাবে নেবেন এবং নিজ রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওই বিষয়গুলো কি কি? আল্লাহ নবী ইরশাদ করলেন, নাম্বার এক, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি ক্ষমা করে দাও।
সুবহানাল্লাহ,
কেউ আমাকে দেয়নি কিছু, আমার অধিকার ছিল আত্মীয় হিসেবে, প্রতিবেশী হিসেবে, আমাকে দেয়নি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, কোনো অভিযোগ নেই,
ক্ষমা,
হ্যাঁ ক্ষমা, তাকে তুমি দান করো,
আল্লাহ
দিয়ে দাও,
দিয়ে দাও,
তার অধিকার তাকে তুমি দিয়ে দাও। নাম্বার দুই, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। এবং নাম্বার তিন, যে তোমার উপর অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করে দাও।
সুবহানাল্লাহ,
এতে করে কি হবে, কাল কিয়ামতের দিনে আমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আমি ক্ষমাপ্রাপ্ত হব, আমি জান্নাতে চলে যাব, এতে আমার কোনো লস নেই। কিন্তু এই কাজটা খুবই কঠিন, দুনিয়াতে এই কাজগুলো করাটা খুব কঠিন, কিন্তু যে করে নিতে পারবে সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। মুসা আলা নবীনা আলাইহিসসালাম, তার একটি উপাধি হচ্ছে কালিমুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সাথে কালাম করতেন, কথা বলতেন। তো একদিন হযরত মুসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম, শুআবুল ঈমান কিতাবের মধ্যে রয়েছে যে তিনি আল্লাহ তাআলার দরবারে যখন কালাম করতে গেলেন,
জি
হাম কালাম করতে গেলেন তিনি, তো তখন আল্লাহ তাআলার কাছে তিনি আরজ করলেন, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, তোমার দরবারে কোন ব্যক্তির মান সম্মান অধিক রয়েছে, মানে কোন ব্যক্তি তোমার দরবারে সম্মানিত
সম্মানিত?
ইরশাদ হলো যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়।
সুবহানাল্লাহ,
তার সক্ষমতা আছে, তার পাওয়ার আছে, সে চাইলে ক্ষমা করতে পারে নাও করতে পারে, তার সক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কি করলো, ক্ষমা করে দিল মানুষকে। এমন ব্যক্তির আল্লাহ তাআলার দরবারে সম্মানিত, অধিক সম্মানিত।
সুবহানাল্লাহ,
তো কাজেই আজকে যারা আমরা মাদ্রী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, আমাদের উচিত, আমিও নিজেকে জাস্ট উই শুড মেক আপ আওয়ার মাইন্ড, আমাদের মনকে আমাদের স্থির করা উচিত যে আমরা যে আলোচনা শুনলাম এর দ্বারা আমরা কি করব, আমাদের কি ক্ষমা করা উচিত নাকি উচিত না। আমরা অনেক সময় ভুল অন্যায়টাকে কি করি, ওজন করি, কতটা ভুল করেছে, কতটা ভুল করলে ক্ষমা করা যাবে, কতটা ভুল করলে ক্ষমা করা যাবে না, এ অনেক ভুল করেছে, একে আর ক্ষমা করা যাবে না। নূর হোসেন ভাই খুব চমৎকার একটা হাদিসে পাক বর্ণনা করলেন যে কতবার আমি ক্ষমা করব,
70 বার,
কতবার, এটা আধিকতা বোঝানোর জন্য, কতবার ক্ষমা করব। তো যদি 70 বার দিনের মধ্যে ভুল করে, আপনি 70 বার তাকে ক্ষমা করেন, কারণ এতে আমারই কি রয়েছে,
উপকার রয়েছে, লাভ
রয়েছে, উপকার রয়েছে।
কিন্তু রফিক ভাই, অনেক সময় আমরা বলি না যে একে যদি ক্ষমা করে দেই এ আবার সুযোগ পেয়ে যাবে, এ আবারই ভুলটা করবে। হ্যাঁ, তো এটাও দেখেন ওই যে তার উপর যে একটা আক্রমণাত্মক প্রভাব মনোভাব তার, সেটা থেকেই যায় তার মধ্যে। তাকে যদি ক্ষমা করেই দেই সে তো ভুলটা আবারই করবে। আচ্ছা, এখন যে ভুল করলো তারও তো এই চিন্তা ভাবনা থাকা দরকার,
বিবেকটা থাকা
দরকার, যে আমি একই ভুল বারবার কিভাবে করি।
ওই বিবেকটা না থাকার কারণেই কিন্তু অনেকে এই কথাটা বলে।
জি,
যেমন ধরেন গিয়া কোনো ব্যক্তি কোনো অন্যায় করলো, কোনো ভুল করলো, অফিসিয়াল হোক বা বাইরের হোক, যে কোনো ভুল করলো, তো সে এমন ব্যক্তি আছে, মানে কম বিবেক বুদ্ধিওয়ালা ব্যক্তি আছে না,
একটু
হ্যাঁ নুরুসেন ভাই এর সাথে আজকে এমন হয়েছে, ক্ষমা করে দিয়েছে, আসলে ক্ষমাশীল ব্যক্তি এই ব্যক্তি, ওই একটা যেন দুর্বলতা আপনার পেয়ে গেছে না, আবার দ্বিতীয়বার এই ভুল, আবার তৃতীয়বার একই ভুল, এই জন্য মানুষ বলে একে ক্ষমা করলে কিন্তু এবার যদি জিজ্ঞাসাবাদ না করি তো আবার কিন্তু এই কাজটা সে করবে। মানুষের মধ্যে এরকমের রোগ আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিকে আমরা রাশেদ ভাইয়ের কাছে যাই, কিছু অনুরোধের কালাম ছিল, রাশেদ ভাই আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে শেষ কিছু আলোচনাও করবো মোবাইল থেকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না গো, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তাকে হারালে হারাবো আমি দো জাহান, তাকে হারালে হারাবো আমি দো জাহান, যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, আধম বলে কেমন করে যাব মদিনা, হা আধম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ও গো নবী তোমার আখলাক আপরূপ, গো নবী তোমার আখলাক আপরূপ, সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে
হয়নি সৃজন তোমার মত অপরূপ, হয়নি সৃজন তোমার মত অপরূপ। আব মেরি নিগাহো মে জচিতা
আঘাতের বিনিময়ে দোয়া দিলে তুমি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
নবীর আখলাক তো অবশ্যই অপরূপ,
সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে যখন দন্ত মোবারক শহীদ করলো, আঘাত প্রাপ্ত করলো, আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো, তো এটাও তো আল্লাহ রাসূলকে কষ্ট দিল তারা, না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে তাদের জন্য অভিশাপ দিলেন না, তাদের জন্য কোনো বদদোয়া করলেন না, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তারা আমাকে চিনতে পারেনি। তো এখানে ভুল তারা করেছিল, কারা? তায়েববাসী, কারা? উহুদের ময়দানে কাফেরেরা,
অমুসলিমরা।
কিন্তু আমার নবী তাদের জন্য কি করলেন? দোয়া দিলেন, মাগফিরাতের দোয়া দিলেন। তো এটা আমার নবীর সিরাত থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে বিষয় আমরা আলোচনা করছি, মানুষ মাত্রই ভুল হয়, এর প্রতিদান কি? তার শাস্তি প্রদান করা, তার সাথে কিরূপ আচরণ করা, আল্লাহ রাসূল থেকে শিক্ষা এটাই, তাকে ক্ষমা করে দাও।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মোবারক আছে না
জি,
কি যখন অমুসলিমদেরকে একত্রিত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন না, তোমাদের ধারণা কি এখন তোমাদের ব্যাপারে কি ফয়সালা হবে?
আল্লাহ,
হ্যাঁ, মক্কা বিজয়ের পরে তোমাদের ব্যাপারে কি ফয়সালা এখন? তোমাদের কি আত্মবিশ্বাস কি হতে পারে এখন? আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলে দিলেন, ক্ষমা, মাফ তোমাদেরকে,
তোমাদেরকে ক্ষমা করে,
ক্ষমা করে দিলাম তোমাদেরকে।
নবী মানে তারা তো ভেবেছিল যে আল্লাহর নবী, এবং তারা বলেছিল যে আপনি যা খুশি তাই করতে পারেন,
করতে পারেন,
মানে এখন আজকে ক্ষমতা আপনার হাতে,
আপনার হাতে, রাইট।
তো সেক্ষেত্রে আল্লাহর নবী ওই যে একটা কথা যে যে প্রচুর মানে আল্লাহ তাআলা এরশাদ করেছেন মুসা আলাইহিস সালামকে, যার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়,
মানে
ক্ষমতার প্রতিশোধ নেয়া সত্ত্বেও, মানে ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়, তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অধিক। তো এখানে আল্লাহর নবী এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং বিনা রক্তপাতে সে মক্কা বিজয় হয়েছিল বিনা রক্তপাতে, কোনো রক্তপাত হয়নি।
ঘটনা এরকমও রয়েছে, মাকতাবাতুল মদিনার মধ্যে একটা কিতাব প্রকাশিত রয়েছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফর ছিলেন, সফর থাকা অবস্থায় আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় গাওরাস বিন হারেস নামক এক কাফের আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ, মারার জন্য আল্লাহ রাসূলকে তার সামনে আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল তখন বিশ্রাম অবস্থায়, আল্লাহ রাসূলের যে ক্ষোভের মধ্যে তলোয়ার ছিল সে সেটাকে বের করে নিল। আল্লাহ রাসূল ঘুম ভেঙে গেল, তখন সে আল্লাহ রাসূলকে বলতে লাগলো, কে বাঁচাবে আপনাকে এখন আমার হাত থেকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে,
যথেষ্ট
যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট।
রাইট,
তখন আল্লাহর রাসূলের যে নবুয়তের পাওয়ার, নবুয়তের যে ক্ষমতা, নবুয়তের যে দৃষ্টি, এই দৃষ্টি নিক্ষেপ যখন গাওরাস বিন হারেসের উপর পড়ল, তখন তার হাত কম্পন অবস্থায় করে আল্লাহ রাসূলের দয়ার নজরে সেই তলোয়ার পড়ে গেল। তো নবুয়তের পাওয়ারের কারণে তখন আল্লাহ রাসূল সেই তলোয়ারকে হাতে তুলে নিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রিপিট করে বললেন, তোমাকে এখন কে বাঁচাবে, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন ওই কাফির তো বুঝেই গেল যে এখন তো আমার কাছে কোনো ক্ষমতাই নেই, আল্লাহ রাসূলের হাতে তলোয়ার, আমি তার অধীনস্থ এখন। আল্লাহ রাসূলকে বলল, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাসূল ওই মুহূর্তে, আল্লাহ রাসূলের কাছে সুযোগ ছিল, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছিল গাওরাস বিন হারেস, তো একজন অপরাধী হত্যাকারী আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলের তার তলোয়ার, ওই মুহূর্তে আল্লাহ রাসূল তাকে মাফ করে দিল,
সুবহানাল্লাহ,
তাকে ক্ষমা করে দিল। প্রতিদান কি হলো? অসংখ্য হাদিস
ঘটনা এরকম পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে,
বেয়াদবি করেছে,
রাসূল তার প্রতিশোধ নেননি, ক্ষমাই আর ক্ষমা,
ক্ষমাই করে,
ক্ষমা আর ক্ষমা, বিষ পান করিয়েছে,
এরকম অজস্র ঘটনা আছে ইসলামের মধ্যে। ইসলাম আসলে বললাম যেটা জাকির ভাই, যে ইসলাম হচ্ছে যে সৌন্দর্য ইসলামের মধ্যে রয়েছে, তার অন্যতম একটা সৌন্দর্য নিদর্শন হচ্ছে ক্ষমা ও মার্জনা।
সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা যেহেতু আলোচনা চলছে, রাসূল কিভাবে ক্ষমা করতেন মানুষদেরকে? একবার রাতে এক পথচারী অর্থাৎ দূর থেকে আসছে সফর করে, তো সেই এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় নক করলেন আর বললেন, আমাকে একটু থাকার জায়গা দিন, রাতে আমি কোথায় যাব? কিন্তু ছিল সে অমুসলিম, অমুসলিম থাকার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বিছানা মোবারক ওই অমুসলিমকে দিয়ে দিলেন রাতে থাকার জন্য। ঘরে যে খাবার ছিল, দুই তিনজনের খাবার, তো সব ওই মুসাফিরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে তাকে ওই বিছানায় শুইতে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন, আর বাহির থেকে যাওয়ার সময় দরজা নক করে দিয়ে গেছেন বাহির থেকে। ওই অমুসলিমের রাত্রে যখন ব্যাগ আসছে হাজত সারতে হবে, বের হতে পারেনি, হয়তো বেশি লোড ছিল, এ কারণে ওই বিছানা নষ্ট করে ফেলেছে রাত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েবের সংবাদদাতা নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝে গেছেন ঘরের ভিতরে, হুজরার ভিতরে কি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে এসে বাহির থেকে চিৎকারি খুলে দিয়েছেন, দরজার নখ খুলে দিয়েছেন, খুলে দিয়ে রাসূল এক পাশে দাঁড়িয়ে আছেন। যখন ভিতর থেকে সে আওয়াজ পেল, কেউ আমার দরজা খুলে দিয়েছে, ওই অমুসলিম ব্যক্তি ঘর থেকে বের হয়ে পালিয়ে চলে গেছে, এক দূরে চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাহাবা ইকরাম আসলেন, এসে দেখে পুরো বিছানা নষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা নিজ হাতে নিলেন, ওইটা ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেন, আমরা পরিষ্কার করে দিই, আপনি কেন করবেন এটা? আমরা আপনার খাদিম আছি, আমরা আপনার গোলাম আছি, উম্মত আছি, আপনার খেদমতের জন্য আমরা আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এর পিছনে হিকমত আছে, আমাকে ধুইতে দাও, আমি ধৌত করি, আমি পরিষ্কার করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা পানিতে নিয়ে গেলেন, নদীর পাশে নিয়ে গেলেন ধৌত করার জন্য। পানির মধ্যে কিছু নেমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা পরিষ্কার করতে লাগলেন। আবার অমুসলিম ফিরে আসছে, ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে রাত্রে শুয়েছি, জরুরি কাগজপত্র আপনার ঘরে রয়ে গিয়েছে, এই জন্য আবার ফিরে আসছি, আর এসে যে দৃশ্য আমি দেখলাম, আমার ময়লাগুলো আপনি নিজ হাতে পরিষ্কার করছেন, কালেমা পড়ি আগে আমাকে মুসলমান করে আমার অন্তরকে পরিষ্কার করে দিন।
সুবহানাল্লাহ,
আল্লাহ আল্লাহ,
ময়লাটা ধুচ্ছিলেন, সেটা বাহ্যিক ময়লা ছিল না, তার অন্তরের ময়লাটাই তিনি ধুচ্ছিলেন, যার ফলে সে অন্তরের ময়লা যখন দূর হয়ে গেল, তখন সে কালেমা পাঠ করে পবিত্র ইসলাম গ্রহণ করে নিল।
সুবহানাল্লাহ,
আসলে এর মধ্যে হিকমত রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা
আলাইহি যদি আমরাও ক্ষমা করতে পারি।
এই বিষয়টা যদি আমরা সামান্যতর চিন্তা করি, যে এই যে বাহ্যিক ময়লা আর অভ্যন্তরীণ ময়লা, একটা মানুষ ভুল করলো,
জি,
তাকে কিন্তু আমি কটু কথা না বলে, যদি কর্কশ ভাষায় না বলে, যদি একটু মার্জিত ভাষায় বলি না, সে বুঝে যাবে,
বুঝে যাবে।
যেমন আমরা মসজিদে যখন অবস্থান করি, মুসল্লি যখন পিছন থেকে সামনের দিকে আসে, তখন হয়তো বা পায়ের ধাক্কা লেগে যায় অথবা জুতা তার গায়ে লেগে যায়, তখন আমাদের বিপরীত প্রতিক্রিয়া থাকে। রাগান্বিত অবস্থায় তাকে আমরা গালমন্দ না করি, কিন্তু রাগান্বিত একটা ভাব থাকে আমাদের মধ্যে,
চোখে দেখেন,
চোখে দেখেন না আপনি, আপনি এইভাবে করে যাচ্ছেন কেন? তো দিক একই কথাটা যদি আমি একটু মার্জিত ভাষায় বলি, একটু যদি ভদ্র ভাষায় বলি,
নিজের দিকে না নিয়ে যদি অপরের দিকে দেখাই দিই, ভাই জুতাগুলো সামলিয়ে নেন, কারো গায়ে লাগতে পারে,
কারো গায়ে লাগতে পারে,
আমার গায়ে লেগে গেছে যদি নাও বলি, অন্যের কারো কথা বলি
লাগতে পারে। তো এই যে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ক্ষমা মার্জনার বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আমি ভুল করতেছি বারবার, তো আমার ভুল হচ্ছে, কেউ আমার ভুল ধরিয়ে দিচ্ছে, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। যেটা আপনারা পূর্বে আলোচনা করেছেন, তো এক মোবাইলকে দাওয়াত ইসলাম খুব সুন্দর বলেছে, যখন আপনার কেউ প্রশংসা করে না তখন আপনি তাকে সাধুবাদ দিয়েন না, তার কথায় আপনি উৎসাহিত হন না, যখন কেউ আপনার ভুল ধরে দেয় তখন আপনি তাকে ফুল প্রদান করেন, কেন সে আপনাকে উপকার করলো, সে আপনাকে উপকার করলো, এই জন্য যাতে করে পরবর্তীতে আপনি এই ভুল আর না করেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ভুল ধরিয়ে দেওয়া এটা বড় অপরাধ হয়ে গেল, সে আমার বড় অপরাধ করলো, হ্যাঁ সে আমার ভুল ধরিয়ে দিল, মানুষের কাছে আমাকে বেইজ্জতি করে দিল, অসম্মানিত করে দিল। তো এই চিন্তা ভাবনা আমরা না রাখি, আমরা এই চিন্তা ভাবনা রাখি আমাদের মধ্যে যে যে আমাকে ভুল ধরিয়ে দিল সে আমার অনেক বড় উপকার করলো।
রাইট রাইট। আবার ভুল ধরানোর মধ্যেও কিছু সিস্টেম আছে, কিছু বুঝতে হবে আমাদেরকে। জনসমুদ্রেই যদি আমি কাউকে ভুলটা সংশোধন করতে চাই সেখানেও অনেক সময় বিবেকে বাধে বা ওই ব্যক্তি লজ্জিত হয়, অপমানিত হয়। তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি? আমরা বারবারই বলি, যদি আপনার মনে চায় আমি একজনের সংশোধন করব, একা নিয়ে যান, বসে যান। গতকালকের কথা, এক ইসলামী ভাই সূরা মুলকের তেলাওয়াত করছে, তো আমি পাশে বসা ছিলাম, শুনতেছিলাম। তো আমার কাছে লাগলো একটু ভুল হয়েছে কোথাও, তো একেবারে মাদানী হালকা শেষ হলো, সালাতু তওবা নামাজ হলো, এরপরে যখন আরামের সবাই চলে গেল, ওই ইসলামী ভাইকে নিয়ে এসে আমার কোরআন শরীফ যেটা ছিল আমার আইপ্যাডের মধ্যে এটা খুলে বললাম একটু তেলাওয়াত করেন, আমি শুনি, আমি তেলাওয়াত করবো, আপনি শুনবেন, আপনি করবেন, আমি শুনবো। তো প্রথমে আমি একবার তেলাওয়াত করলাম সূরা মুলকের, পরে এনাকে দিলাম, যখন যেখানে ওনার অসুবিধা হচ্ছিল, যেই জায়গাতে ভুলগুলো ছিল এই জায়গাতে আমি বললাম যে মনে হয় এই ভুলগুলো হচ্ছে এখানে, এটা সংশোধন করলে মনে হয় ভালো, তখন নিজে বুঝতে পারছে হ্যাঁ আসলে উচ্চারণগুলো আমার একটু ভুল হয়েছে। তো সংশোধন করার ইচ্ছা যদি থাকে একা একে নিয়ে যান, একটু আড়ালে নিয়ে যান, সাইডে নিয়ে যান, বলে এই বিষয়গুলো যেটা রফিক ভাই আমার মধ্যে হয়ে থাকে, প্রায় সময় রফিক ভাই আমাকে বলে, বলে ভাই এই বিষয়গুলো এমন হয়, নূর হোসেন ভাই আমাকে বলে এই বিষয়গুলো এমন হলে ভালো হয়। তো একা একই যখন আপনি সংশোধন করবেন তখন ব্যক্তি ওটাকে গ্রহণ করে তাড়াতাড়ি নেবে, সবার সামনে যখন করবেন তখন একটু কষ্ট হবে, তার
কষ্ট হবে,
মানুষ তার নফস আছে, তারও নফস আছে, মানুষ যেহেতু আমরা, তো এগুলো আমাদেরকে সতর্ক থাকা উচিত। ভুল মানুষেরই হয়, আমারও হয়, আপনারও হয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক, মানুষের ভুলগুলো যেন না খুঁজি আমরা।
ভুল সংশোধনের তো এই একটা দিক গেল, আর যারা, এক তো হচ্ছে ভুল করার পরে মাফ করা, ভুল করেছে ক্ষমা করে দিল, কিন্তু যারা আল্লাহর ওলি থাকে, যারা মুমিন মুসলমান থাকে, যাদের হৃদয় হয় উদার, তারা আগাম ক্ষমা করে দেয় মানুষকে, অ্যাডভান্স, যেটা আমিরুল সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আগাম সবাইকে ক্ষমা করে দেয়া। তো এ ধরনের ব্যক্তির জন্য কি ফজিলত রয়েছে? একটি হাদিসে পাক, এটা সময় খুব শেষ হয়ে আসছে, আমি চিন্তা করছি যে ফজিলতটা আমি বলেই দিই, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন তারা উপকৃত হবেন, যা আজকে থেকে আমরা আগাম যেন ক্ষমা করি মানুষকে, আগাম ক্ষমা করে দিই। আল মুজামুল আওসাদ কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন ঘোষণা করা হবে, কি ঘোষণা করা হবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে সে যেন ওঠে আর জান্নাতে চলে যায়।
আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তখন জিজ্ঞাসা করা হবে যে কার জন্য এত বড় প্রতিদান রয়েছে, তারা কারা? তখন ঘোষণাকারী বলবে ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষকে ক্ষমা করে দিয়েছে,
সুবহানাল্লাহ,
নিঃশর্তভাবে যারা
ক্ষমা করে দেয়, রাইট।
তখন হাজারো লোক উঠে দাঁড়াবে আর বিনা হিসেবে তারা জান্নাতে প্রবেশ করবে,
সুবহানাল্লাহ,
যারা দুনিয়াতে মানুষকে নিঃশর্তভাবে
ক্ষমা করে দিয়ে
তা। কাজেই একটু চিন্তা করি যে আজকে আমি দুনিয়াতে আমার রক্তে মাংসে আমি গড়া মানুষ, আজকে আমি প্রভাব প্রতিপত্তি আমার ভাষার মাধ্যমে হোক, আমার পেশির মাধ্যমে হোক, আমি জুলুম করছি মানুষের উপরে, শক্ত ভাষা প্রয়োগ করছি, ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করছি, কিন্তু কাল কিয়ামতের দিনে আমার কি অবস্থা হবে?
হ্যাঁ হ্যাঁ, হিসাব দিতে হবে,
সেখানে আমাকেও হিসাব দিতে হবে,
আমি চাই হিসাব, হিসাবের দিন হিসাব দিতে হবে আমাকে।
সেখানে আমি যদি চাই যে আমি সেখানে ক্ষমাপ্রাপ্ত হই, তাহলে মানে দুনিয়াতেই আমি ক্ষমা করাটা যেন শিখে যাই।
তখনই আমি আশা করতে পারি কি হ্যাঁ আমাকেও রব তাআলা সৃষ্টিকর্তা ক্ষমা করবেন, আশা রাখি ইনশাল্লাহ, যেহেতু আমি মানুষকে ক্ষমা করেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক ইনশাল্লাহ তাআলা। আগামী আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন যে যেখানে আছি আমরা অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা খায়রুল ওয়ারা হো সরবরি হর দো সারা হো আপনে অচ্ছো কা তসাদুক আপনে অচ্ছো কা তসাদুক হম বদো কো ভি নিভাও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শমে বজমে হেদায়ত পে লাখো সালাম গাউসে আজম ইমাম মুতকাবন নুকাম জলওয়ে শান কুদরত পে লাখো সালাম খাজায়ে খাজগান খাজা গরীব নওয়াজ উস মুঈনুদ্দীন মিল্লত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ডাল দিন কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম ফয়জে সে জিকে লাখো নামাজি বনে ফয়জে সে জিনকে লাখো ইমামে সজে উস আমির আহলে সুন্নত পেলা হো সালাম মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শমে বজমে হিদায়ত পেলা হো সালাম।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।